বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 9 জুন, 26 জ্যৈষ্ঠ এবং ফার্সি 19 খোরদাদ। রেডিও তেহরানে নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে ওমান, পরিস্থিতি পরিবর্তনের আভাস। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, আর এটি শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তো বজ্রপাত থেকে রক্ষার জন্য করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। আর এটি থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সৌদি আরব। মসজিদুল আকসায় নামাজ আদায়ের প্রত্যয় সাইয়েদ হাসান নাসরুল্লাহ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 7 প্রার্থীর দ্বিতীয় টিভি বিতর্ক অনুষ্ঠিত। ভারতের কংগ্রেস বলেছে আডবাণীর মতো মোদীকেও রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবে আরএসএস। এবং ইসলাম বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা, স্বীকারোক্তি দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে সৌদি আরব এবং সিরিয়া। মধ্যপ্রাচ্য বিষয়ে রিয়াদ যখন নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছে তখন এই খবর এল। সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর ব্যাপারে ইরানের পক্ষ থেকে বিশেষ তৎপরতা রয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে এর ফলেই সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আল জাজিরা জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তেহরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। এই প্রচেষ্টায় ইরান সিরিয়াকে জড়িত করেছে। সিরিয়ার সূত্র জানিয়েছে সৌদি যুবরাজের মনোভাবকে ইরান স্বাগত জানিয়েছে। জেরুজালেম আল কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননের আল মানার টেলিভিশন প্রতিষ্ঠার 30তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক বক্তব্যে এ আশা প্রকাশ করেন। এদিকে সাইয়েদ হাসান নাসরুল্লাহর গতকালের ভাষণের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর সব আশা
চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরবি ভাষার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রায়াল ইউমের আজকের সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাষণের সময় তিনি হাসি খুশি ও ফুরফুরে মেজাজে ছিলেন, তিনি যে পুরোপুরি সুস্থ সে বিষয়টি এ সময় স্পষ্ট ছিল। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়েছে। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, ইরান এখন পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে বছরে $2,200 কোটি উপার্জন করতে পারবে। তিনি বলেন, পেট্রোল উৎপাদন দৈনিক 5,60,00,000 লিটার থেকে বেড়ে 10,70,00,000 লিটারে পৌঁছেছে। এর আগে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর গত 8 বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি $13,000 কোটি পৌঁছেছে, যা সাবেক প্রেসিডেন্টের 8 বছরের তুলনায় 59% বেশি। ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, দেশের জনগণের মধ্যে যে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে তার মূলে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে প্রশাসনের ভুল সিদ্ধান্ত গ্রহণ। তিনি মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিতর্ক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এটি ছিল সাত প্রেসিডেন্ট প্রার্থীর দ্বিতীয় টেলিভিশন বিতর্ক। অপর প্রার্থী আব্দুল নাসের হেম্মতি দেশে সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আশাব্যঞ্জক করার আশ্বাস দিয়েছেন। বিতর্কে কাজী জাদে হাশমি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুব সমাজকে দেশ গঠনের কাজে বেশি বেশি ব্যবহার করবেন। অপর প্রার্থী মোহসেন রেজাই বলেন, দেশের বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট এবং তার কাছে সংকট সমাধানের উপযুক্ত পন্থা রয়েছে। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেশ থেকে হতদরিদ্র নামক শব্দ উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অপর প্রার্থী আলী রেজা জাকানি। অন্য প্রার্থী সাইদ জালিলি বলেছেন, জনগণের সঙ্গে দেশের নীতি নির্ধারকদের আচরণে পরিবর্তন আনতে হবে। সর্বশেষ প্রার্থী মোহসেন মীর আলিজাদে এমন কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন যার ফলে শত্রু দেশের অবরোধে তেমন কোনো প্রভাব দেশে পড়বে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও 2500 ছাড়িয়েছে। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও 2500 ছাড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 37 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশে নতুন শনাক্ত হয়েছেন 2537 জন। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,949 জনে, আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 8,17,819 জন। দেশে 510টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 20,604টি নমুনা সংগ্রহ এবং 20,584টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার 12.33%। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বাস্তবায়নে শিথিলতার পরিচয় দিলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম একথা বলেন। তিনি জানান, জুনের 8 তারিখ থেকে করোনা সংক্রমণ বাড়ছে। জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার এখন 25% বেশি, চাঁপাইনবাবগঞ্জে 29% বেশি, রাজশাহীতে 23% বেশি। এসব জায়গায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করায় স্থিতি অবস্থা বিরাজ করছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। গত কয়েকদিন ধরে ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমানবাহিনীর ২৪টি যুদ্ধবিমান নিয়মিত যে টহল দিচ্ছে তাকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে ভারতীয় বিমানবাহিনী। ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে পাল্টা তৎপরতা শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে থাকলে তার রাজনৈতিক জীবন শেষ করে দিতে আরএসএসের সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাডগিল। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে থাকলে আরএসএস তাকে রাজনৈতিক সন্ন্যাসের পথে ঠেলে দিতে পারে এবং তাকে মাঠের বাইরে পাঠাতে আরএসএস এর সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাডগিল। প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাডগিলের প্রসঙ্গে উদাহরণ হিসেবে বিজেপির একসময়ের প্রভাবশালী নেতা লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গ উল্লেখ করেছেন। গত সোমবার একই সঙ্গে তিনি করোনা ভাইরাসের টিকাকরণের স্লথ গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে আজ বুধবার পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস রেডিও তেহরানকে বলেন,
সংঘ পরিবারের যে এজেন্ডা, সেই এজেন্ডা যদি একে দিয়ে ফুলফিল করা না যায়, এটাই করেছে, যদি বাকিটা না হয় স্বাভাবিকভাবে তারা অন্য মুখ দেখবেন।
কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাডগিল বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা যেভাবে কমছে তাতে সত্যিই তার বিপদের আশঙ্কা রয়েছে। আরএসএস যে কোনো মুহূর্তে তার ডানা ছেটে দিতে পারে। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এলকে আদবানির মতো সিনিয়র বিজেপি নেতাকেও একইভাবে আরএসএস রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়েছিল বলেও অনন্ত গ্যাডগিল মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলাম বিদ্বেষ থেকে কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার কানাডার হাউস অব কমন্সে বক্তৃতাকালে তিনি বলেন, এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান তরুণ নাথানিয়েল ভেল্টম্যানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী দামেস্কের আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। মঙ্গলবার রাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা ঘোষণা করে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করে। ইহুদিবাদী ইসরায়েলের দমন অভিযান সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ব্লিংকেন গতকাল এক বক্তব্যে ফিলিস্তিনি জনগণের উপর তেল আবিবের দমন অভিযানকে আত্মরক্ষা বলে উল্লেখ করেন এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মিশরের রাজধানী কায়রো সফরে গেছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন শক্তিশালী প্রতিনিধি দলটি মঙ্গলবার কায়রো পৌঁছেছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের উপপ্রধান মুসা আবু মারজুক এবং হানিয়ার সহকারী সালে আল আরোরি সহ আরও ৫ সিনিয়র নেতা। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কারাগারে একজন গোয়েন্দা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ব্যাপারে তার পরিবারের লোকজনকে কোনো তথ্য জানাচ্ছে না ইহুদিবাদী কর্তৃপক্ষ। এতে নিহত ওই গোয়েন্দা কর্মকর্তার পরিবারের লোকজন ইসরায়েলি সরকারের ওপর প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন বন্ধের জন্য সবচেয়ে বেশি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। এলক্ষ্যে ওমানের একটি প্রতিনিধি দল ইয়েমেন সফরে গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন শুরুর পর ষষ্ঠ বছর চলছে। রক্তক্ষয়ী ও চাপিয়ে দেয়া এই যুদ্ধ অবসানের জন্য সবচেয়ে বেশি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। গত 74 মাস ধরে ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওমান নিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে। ওমান একদিকে ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা, অন্যদিকে সৌদি ও ইয়েমেনের মধ্যে আলোচনার চেষ্টা চালিয়েছে। এছাড়া জাতিসংঘের প্রতিনিধি ও ইয়েমেনিদের মধ্যে আলোচনার ক্ষেত্রেও ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অর্থাৎ ত্রিমুখী প্রচেষ্টা। যুদ্ধ শুরুর 74 মাস পর এখন ইয়েমেনের ব্যাপারে ওমানের নীতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2015 সালে ইরানের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন শুরুর পর গত 6 জুন এই প্রথম ওমানের কোনো প্রতিনিধি দল ইয়েমেনের রাজধানী সানা সফরে গেছেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এ ব্যাপারে বলেছেন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং প্রতিবেশী দেশ হিসেবে ইয়েমেনের বর্তমান অবস্থা পর্যালোচনা করার জন্যই ওমানের প্রতিনিধি দল সানা সফরে এসেছে। তিনি বলেছেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিধ্বস্ত এদেশটির জনগণের সেবায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপায় খুঁজে বের করাও তার সফরের অন্যতম লক্ষ্য। ওমানের সরকারি প্রতিনিধি দলের সানা সফরের একই সময়ে ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের রাজধানী মাস্কাটে গেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ সাইদির সঙ্গে টেলিফোন আলাপে ইয়েমেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, এইসব সফর ও টেলিফোন আলাপ থেকে বোঝা যায় ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অসহায় মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা জোরদার হয়েছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ কিংবা পাশ্চাত্যের কোনো দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রতি হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের আস্থা নেই, কিন্তু মধ্যস্থতা করার ক্ষেত্রে ওমানের প্রতি ইয়েমেনিদের আস্থা আছে। কেউ কেউ মনে করছেন, ওমানের প্রতিনিধি দলের সানা সফরের মাধ্যমে সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেয়া এবং বিমান উড্ডয়ন শুরু হতে পারে। সানা বিমানবন্দর চালু হলে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে এটা হবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে বজ্রপাতে প্রাণহানি বাড়ছে। সরকারি হিসেবে গত 6 মাসে 110 জন মারা গেছেন, বেসরকারি হিসেবে 230 জনের মারা যাওয়ার কথা বলা হয়েছে। তো বজ্রপাতে করণীয় নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ সহ এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এখন বজ্র বৃষ্টির সময়। প্রায় প্রতিদিনই মেঘ বৃষ্টি বজ্রপাত হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। বজ্রপাতে প্রাণহানিও ঘটছে উদ্বেগজনক হারে। সরকারি হিসেবে এবছর প্রথম 6 মাসে বজ্রপাতে মারা গেছেন 110 জন, আর বেসরকারি হিসেবে এ সংখ্যা 230। চলতি জুনের প্রথম সপ্তাহেই বজ্রপাতে সারা দেশে 56 জনের মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে 216 জনের বেশি মানুষ প্রাকৃতিক এই দুর্যোগে মৃত্যুবরণ করছে। এ কারণে সরকার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি প্রাকৃতিক দুর্যোগের তালিকাভুক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বজ্রপাত নিরোধ করা সম্ভব নয়, তবে মৃত্যুর হার কমানো সম্ভব। বজ্রপাতে মৃত্যু হ্রাস প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেছেন,
সাধারণত এপ্রিল থেকে এই জুলাই পর্যন্ত কিন্তু বজ্রপাত হয়। সুনামগঞ্জে একদিনে মারা গেছিল প্রায় 80 জন, এবং একদিনে পশু সম্পদ মারা গেছিল 100-এর উপরে। পূর্বাভাস জানা যায় আধা ঘন্টা আগে। এর জন্য একটা প্রকল্প আমরা নিতে চাই। তাল গাছের কাজ তো চলছে। আমরা ছাউনির জন্য প্রতি বছর কাবিটার ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকা খরচ করি, সেখানে আমরা হয়তো এই প্রকল্পটা নেওয়ার জন্য আগামী অর্থ বছর আমরা আশা করি এগুলো বাস্তবায়ন করছি আমরা যেতে পারবো।
তবে বিশেষজ্ঞরা বলছেন, তাল গাছের চারা লাগিয়ে সেটি বড় হয়ে বজ্র নিরোধকের কাজ করতে অন্তত 10 বছর সময় অপেক্ষা করতে হবে। এদিকে আগাম সতর্কতা জানানোর পদ্ধতি উদ্ভাবন করেছে বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। তারা আবহাওয়া অধিদপ্তরের সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য আলোচনার উদ্যোগ নিয়েছে। তবে বজ্রপাত নিয়ে এক তির্যক মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বজ্রপাতে মৃত্যুর জন্য হয়তো বিএনপি একদিন সরকারকে দায়ী করতে পারে, কারণ বিএনপি সবকিছুতেই সরকারের দোষ খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, তারা আবার নাকি বলে বসে যে আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করে, সেটাই আমি ভাবছি। এই খবরটি পড়ে একজন অনলাইন পাঠক মন্তব্য করেছেন, সরকারের নীতি নির্ধারকেরা 2016 সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে এর প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথা বলেছিলেন। তখন 1 কোটি তালগাছ লাগানো এবং বৈদ্যুতিক খুঁটিতে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল। প্রশ্ন একটাই, আমরা এতদিন কি করেছি?
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। রেডিও তেহরানের রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে সৌদি আরব। মসজিদুল আকসে নামাজাদের প্রত্যয় সাইয়েদ হাসান নাসরুল্লাহ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের 7 প্রার্থীর দ্বিতীয় টিভি বিতর্ক অনুষ্ঠিত। দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানকে প্রাধান্য দেওয়ার আশ্বাস সব প্রার্থীর। ভারতের কংগ্রেস বলেছে আদবানির মতো মোদীকেও রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবে আরএসএস। এবং ইসলাম বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা, স্বীকারোক্তি দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শ্রোতা বন্ধুরা, ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.